হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি উপলক্ষে 2006 সালে সিধা মায়াপুরে দুই দিন ব্যাপী ভাগবত কথা প্রসঙ্গে শ্রী শ্রী রাধারানীর গোলকের ও মর্তলোকের আবির্ভাবের কারণ ও লীলা বর্ণনা করেন শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, परमहंस परिव्राज काचार्य अष्टमते श्री भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद की जय। भवन मंगल हरि नाम संकीर्तन की समवेत भक्त वृंदा की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानत मिरंधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सोपदान्तिकं। वन्देऽहं श्रीगुरा श्रीयुतपदकमलम् श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्णा चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखानुतांश्च वंशाकल्पतरुभश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करति वाचलं पंगुलं हैते गिरिं जत्कृपा तमहं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय प्रकाशम। श्रीमती राधारानी शुभ आविर्भव तिथि से उपलक्षे हमारा श्रीमती राधारानी कथा कैक दिन जबत श्रवण करछे। तो राधारानी सम्पर्के श्रीमती भागवतर एक श्लोक हमारा पाठ करे तापर तार कथा आलोचना करब। तो श्रीमद भागवतम दशम स्कंद 30 अध्याय श्लोक नंबर 28 श्लोक आज पाठ करब। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। अनया राधित नूनम ভগবান হরিশ্বরা জন্ম বিহায় গোবিন্দা ঋত জামনয়দ্রহ অনয়ারাধিত নুন ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ ঋত জামনয়দ্রহ অনয়ারাধিত নুন ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ ঋত জামনয়দ্রহ অনুবাদ। এই বিশেষ গোপী নিশ্চয় যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন, তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। তো এই শ্লোকটি সমস্ত গোপীরা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাস পূর্ণিমার রাত্রিতে এক বিশেষ বংশী ধ্বনি করেছেন, যে বংশী ধ্বনি শুধুমাত্র ব্রজের প্রেয়সী গোপী সকল শুনতে পেরেছেন। সেই সমস্ত গোপীরা তাদের সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে তারা বৃন্দাবনে প্রবেশ করেছেন। গভীর রাত্র ঘন অরণ্যের মধ্যে বৃন্দাবন অরণ্য তখন অত্যন্ত অন্ধকার, পূর্ণিমা রাত্র হলেও যেহেতু বৃন্দাবন ঘন অরণ্য তাই সম্পূর্ণ অন্ধকার। তো যখন গোপীরা গিয়ে কৃষ্ণের কাছে পৌঁছেছেন, তখন কৃষ্ণ তাদেরকে বলছেন যে তোমরা এই অন্ধকারে অত রাত্রিতে এখানে কেন এসেছ, এখানে বিভিন্ন প্রকারের হিংস্র জন্তু আছে, তোমরা সব এখন ফিরে যাও বাড়িতে, তোমরা এই জ্যোৎস্না বিধৌত রজনীকে আনন্দ উপভোগ করতে এসেছ, ঠিক আছে তোমরা তো আনন্দ পেয়েছ, এবার ফিরে যাও, বা আমাকে দর্শন করতে এসেছ তো আমার দর্শন লাভ করেছে, এবার ফিরে যাও। কিন্তু গোপিকারা কেউ ফিরে যেতে চায় না, তারা সবাই চাইছে ভগবান কৃষ্ণের সঙ্গে রাসলীলা করবে। যখন ভগবান কৃষ্ণের সঙ্গে শতকোটি গোপীদের রাসলীলা অনুষ্ঠিত হয়, তখন ভগবান কৃষ্ণ তার অচিন্ত শক্তির মাধ্যমে নিজেকে প্রতিটি গোপীর সঙ্গে সঙ্গে নিজের রূপকে প্রকট করেন। প্রতিটি গোপী মনে করেন, ও আমি অত্যন্ত ভাগ্যবতী যে কৃষ্ণ যেন আমার কাছেই আছেন। হঠাৎ দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ এই রাসমণ্ডল পরিত্যাগ করে অন্তর্ধান হয়ে যান। তো সমস্ত গোপীরা মিলে ভগবান কৃষ্ণের বিরহে কৃষ্ণের অনুসন্ধান করেন। কৃষ্ণ অন্বেষণ করতে করতে গিয়ে এক জায়গায় কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে দেখতে অন্বেষণ করছেন, এক জায়গায় তারা দেখেন যে কৃষ্ণের চরণের চিহ্নের সঙ্গে সঙ্গে আর একটি চরণ চিহ্ন তারা দেখতে পান। তো তারা বুঝতে পারেন যে নিশ্চিতরূপে ভগবান শ্রীকৃষ্ণ কোনো একটি গোপীকে সঙ্গে নিয়ে এখান থেকে অন্তর্হিত হয়েছেন। সেই সময় এই শ্লোকটি তারা বলছেন যে এই বিশেষ গোপী যে নিশ্চিতভাবে সেই সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছেন, তো তার তীব্র আরাধনার ফলে তো ভগবান হরি তার প্রতি অত্যন্ত প্রীত হয়েছেন, খুশি হয়েছেন, যার ফলে গোবিন্দ ন বিহায় গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে প্রীতজম অনয়দ্রহ তার সেবায় অত্যন্ত প্রীতি লাভ করার দরুন তাকে নিয়ে অনয়তরহ কোন একটি নির্জন স্থানে তাকে নিয়ে গেছেন যে বিশেষভাবে তার সেবা গ্রহণ করবার জন্যে। তো নূনং ভগবান হরি ঈশ্বর, ভগবান হরি কৃষ্ণ আর ঈশ্বর অবশ্যই তিনি অনয়া আরাধিতা, এই গোপীর দ্বারা বিশেষভাবে পূর্ণরূপে আরাধিত হয়েছেন। তো এই শ্লোকটি বলছেন আর দেখছেন, চিনতে পারছে না যে কে এই গোপী, অত ভাগ্যবতী কে, যারা বাটির গোপী তারা কেউ বুঝতে পারছে না। কিন্তু ললিতা বিশাখা এরা তো রাধারানী চরণ চিহ্ন জানে, রাধারানী চরণে কি কি চিহ্ন আছে আমরা এখন পাঠ করে শ্রবণ করব। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বর্ণনা করছেন, তো রাধারানী চরণ যুগলে বাম আর দক্ষিণ চরণে কি চিহ্ন আছে, তো সেই রাধারানী চরণ যুগল স্মরণ করে আমরা তারপরে রাধারানীর কথা আলোচনা শুরু করব। তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে আরাধিত শব্দটি শ্রীমতী রাধারানীর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তিনি ভাষ্য প্রদান করছেন, মুনিবর শুকদেব গোস্বামী রাধারানীর নাম গোপন রাখতে সকল প্রয়াস করেছেন, কিন্তু এখন আপনা থেকেই তার মুখচন্দ্র হতে তা দীপ্তমান হয়েছে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর কৃপাতেই তিনি তার নাম এইভাবে প্রকাশ করেছেন। তার পরম সৌভাগ্য ঘোষণা করার জন্য আরাধিত শব্দটি দুন্দুভীর মতো নিনাদিত হয়েছে। যদিও গোপীরা যেন শ্রীমতী রাধারানীর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কথা বলেছেন, কিন্তু তিনি কৃষ্ণের মনোযোগ আকর্ষণ করেছেন তা লক্ষ্য করে তারা প্রকৃতপক্ষে উল্লসিত হয়েছেন। এদিকে তাদের ঈর্ষা আছে, আমাদের সৌভাগ্য হলো না, আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে, ঈর্ষা আছে যে কে গোপী যাকে কৃষ্ণে চলে গেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে তার আনন্দ হচ্ছে, কেন আনন্দ হচ্ছে, যেহেতু কৃষ্ণের আনন্দ বিধান হয়েছে, যেহেতু কৃষ্ণ আনন্দ লাভ করার জন্যে এই গোপীর কাছ থেকে বিশেষ সেবা গ্রহণ করতে গিয়েছেন, তাই তারা সবাই উল্লসিত হচ্ছেন। তো শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীমতী রাধারানীর পদচিহ্নের যে বিশদ বিবরণ প্রদান করেছেন, তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার উদ্ধৃত করেছেন তার তাৎপর্য। শ্রীমতী রাধারানীর বাম চরণের বৃদ্ধ অঙ্গুষ্ঠের মূলে একটি জপ চিহ্ন রয়েছে, সেই চিহ্নের নিচে একটি চক্র, সেই চক্রের নিচে একটি ছত্র, এবং ছত্রের নিচে একটি বলয় চিহ্ন রয়েছে। তার চরণের মধ্যভাগে মধ্যভাগ থেকে একটি ঊর্ধ্বরেখা তা বৃদ্ধ অঙ্গুষ্ঠ ও তর্জনীর সন্ধিস্থল পর্যন্ত গিয়েছে। মধ্যম আঙ্গুলির মূলে একটি পদ্ম, তার নিচে পতাকা সহ ধ্বজ চিহ্ন এবং ধ্বজের নিচে পুষ্পাবলী। তার কনিষ্ঠ আঙ্গুলির মূলে অঙ্কুশ চিহ্ন এবং গোড়ালিতে অর্ধচন্দ্র চিহ্ন রয়েছে। এইভাবে তার বাম চরণে 11টি চিহ্ন রয়েছে। আর রাধারানী দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠী মূলে একটি শঙ্খ, তার নিচে একটি গদা চিহ্ন রয়েছে। কনিষ্ঠ আঙ্গুলির মূলে বেদী এবং তার নিচে একটি কুণ্ডল, সেই কুণ্ডলের নিচে একটি গদা। এছাড়া তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুলির নিচে পর্বত চিহ্ন আছে, আর পর্বতের নিচে একটি রথের চিহ্ন আছে, আর গোড়ালিতে মৎস্য চিহ্ন রয়েছে। এইভাবে শ্রীমতী রাধারানীর চরণ কমলতলে মোট 19টি চিহ্ন রয়েছে। তো শ্রীমতী রাধারানীর এই শুভ আবির্ভাব কালীন উৎসবে আমরা তার এই চরণ কমল স্মরণ করব, যাতে তার চরণ কমলের কৃপাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। তো রাধারানী আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের পরম আরাধ্যা। যদিও আমরা শাস্ত্র সিদ্ধান্ত থেকে জানি যে আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনা পরমম, শাস্ত্র সিদ্ধান্ত থেকে জানি যে আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম, যে বিষ্ণু হচ্ছেন বৈষ্ণবদের পরম আরাধ্য, এবং কৃষ্ণ হচ্ছেন তা থেকে আরো আরাধ্য। কেন না, এই যে বিষ্ণু, এই বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অংশ, তিনি হচ্ছেন আরাধ্যতম। বিষ্ণু আরাধ্য কিন্তু কৃষ্ণ হচ্ছেন আরাধ্যতম। তো কিন্তু আমাদের জন্য বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য কৃষ্ণ থেকে আরো আরাধ্যতম হচ্ছেন শ্রীমতী রাধারানী। একবার মহারাজ বলছিলেন যে যারা বিষ্ণুর উপাসনা করে তারা হচ্ছে বৈষ্ণব, যারা কৃষ্ণের উপাসনা করে তারা হচ্ছে কৃষ্ণ, আর যারা রাধারানীর উপাসনা করে তারা হচ্ছে গৌড়ীয়। তো গৌড়ীয় বৈষ্ণবদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের আরাধ্য হচ্ছেন শ্রীমতী রাধারানী, তাদের আরাধনার মূল হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী ব্যতিরেকে আমরা কৃষ্ণ আরাধনা করতে পারি না। যে শ্রীমতী রাধারানী হচ্ছে অত্যন্ত গূঢ় রহস্যময় তার লীলা, আর তার লীলা তার রূপের মাধুরিমা সমস্ত জগৎকে বিমোহিত করে। আর জগৎকে বিমোহন করবে কি, তার মাধুরিমা অত শ্রেষ্ঠ উৎকৃষ্ট যে জগৎ মোহনকারী ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে যে মোহন করে, যে মদন তার মোহনকারী যে মদন মোহন কৃষ্ণ তাকে যে মোহন করতে পারে, মোহিত করতে পারে, তিনি হচ্ছেন মদন মোহন মোহিনী শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানীর শ্রেষ্ঠতা এ থেকে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু এই জগৎবাসী রাধারানীকে বুঝতে পারবে না, সাধারণ মানুষ কথা দূরে থাকুক, বড় বড় মুনি ঋষি যোগী বেদের অগম্য বেদগোপ্য এই রাধারানীর তত যে বেদগোপ্য, যার তত বেদ প্রকাশ করতে পারে না, বেদের সে শক্তি নেই রাধারানীর মাহাত্ম্যকে সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারে। তো যার মহিমা প্রকাশ করতে ভগবান স্বয়ং কৃষ্ণকে আসতে হয়েছে, রাধারানীর তত্ত্ব রাধারানীর মহিমা প্রকাশ করতে হলে ভগবান তার স্বয়ং রূপ কৃষ্ণকে আসতে হয়েছে গৌরাঙ্গ রূপে। তাই জগৎবাসী আজকে রাধারানীর মহিমা জানতে পারছে। তাই বৈষ্ণব আচার্য বলছেন, যদি গৌর না হয়তো তবে কি হয়তো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু আসতেন না তাহলে কি করে আমি দেহ ধারণ করতাম, এই রাধার মহিমা প্রেম রসের শেষ সীমান্ত, তো সে মহিমার কথা জগতে কে প্রচার করত। তো এই রাধারানীর মহিমা অত শ্রেষ্ঠ, তো সেই সৌভাগ্য শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎবাসীদেরকে দিয়েছেন। কোন বেদ বেদান্ত উপনিষদ পুরাণ এই অত বড় সৌভাগ্য জগৎবাসীকে দিতে পারে না, যারা কি রাধারানীর তত্ত্ব মহিমাকে প্রকাশ করার সামর্থ্য তাদের নেই। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। তো আমরা দেখি যে রাধারানীর নাম শ্রীমদ ভাগবত বর্ণনা করা নেই, শ্রীমদ ভাগবত না থাকলেও শ্রুতিতে আছে, বিভিন্ন পুরাণে রাধারানীর কথা বর্ণনা আছে। তাহলে বলা হবে রাধারানীর কথা বর্ণনা আছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পূর্বে রাধারানীর কথা কেউ জানত না, জগতে প্রায় কেউ জানত না। আর রাধারানীর কথা জগতে জানত তখনকার সময় দূরের কথা, এখনো ভারতবর্ষে দক্ষিণ ভারতে অনেক রাধারানী জানে না কি রাধারানী, তারা রাধারানীর উপাসনা করে না। দক্ষিণ ভারতে আপনারা দোকান বাজারে যাবেন শুধু কৃষ্ণ মূর্তি দেখবেন, কোনো রাধা কৃষ্ণ দেখবেন না। আর যদি কেউ কৃষ্ণের সঙ্গে কারোর উপাসনা করে তারা উপাসনা করবে রুক্মিণী আর সত্যভামার উপাসনা করে। তো এই রাধা তত্ত্ব শাস্ত্রে থাকলেও কিন্তু লোক জানতে পারবে না। কেন না, ঠিক যেভাবে গৌরাঙ্গের মহিমা শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে কিন্তু তা সত্ত্বেও শাস্ত্র পড়ে লোকেরা বুঝতে পারত না। ঠিক সেভাবে রাধারণীর কথা বেদে উপনিষদে পুরাণে বর্ণনা থাকলেও তারা কেউ বুঝতে পারে না, কেন ভগবানের নির্দেশ যোগমায়ার প্রতি তুমি এই রাধা তত্ত্বকে সবসময় আচ্ছাদিত করে রাখবে। তো যোগমায়া সবসময় এই তত্ত্বকে আচ্ছাদিত করে আসে হলে বেদে পুরাণে সব কিছু বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে, কিন্তু এক একটা সময়ে এক একটা বিষয়কে এই জগৎবাসীকে বোধগম্য করানো হয়। যোগমায়া এই বেদশাস্ত্রের শিক্ষাকে নিয়ন্ত্রণ করে, কোন সময়ে জগৎবাসীদের জন্য কোন বিচার, কোন বুদ্ধি, কোন চিন্তাধারা প্রকাশিত হবে এটা যোগমায়া নিয়ন্ত্রণ করে। তাই অনেক সময় শাস্ত্রে থাকলেও তো লোকেরা ধরতে পারে না, বুঝতে পারে না। যোগমায়া নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম জয় শ্রী শ্রী রাধা মাধব কি। তো যোগমায়া তাদেরকে লুকায়িত করে রাখে। তখন কৃষ্ণের নির্দেশে যোগমায়া কাউকে বুঝতে দেয় না, তাই ভগবান কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ চৈতন্য রূপে এসে জগৎবাসীর কাছে রাধারণীর মহিমা প্রচার করেছেন। তো রাধারণীর কথা নাম শ্রীমদ ভাগবত মে সুস্পষ্ট হয়ে বর্ণনা নেই। তাই অনেক লোক প্রশ্ন করে যে ভাগবতে রাধার নাম নেই কেন, আজ ভাগবতে রাধার নাম নেই তাহলে আমরা রাধারণীর অত প্রাধান্য দিই কেন? তো এই সম্পর্কে আমাদের বৈষ্ণব আচার্য বলছেন যে সুখদেব গোস্বামী দুটো কারণ বর্ণনা করা হচ্ছে। এক হচ্ছে যে রাধারণীর নামে অত প্রভাব, বিশেষ করে শুদ্ধ ভক্তদের উপরে, যে সুখদেব গোস্বামী যদি রাধারণীর নাম উচ্চারণ করতেন তাহলে ওনার অত স্ফূর্তির ভাব তার মনের মধ্যে জাগত, তখন তার পক্ষে আর ভাগবত কথা বর্ণনা করা সম্ভব হতো না। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, সে তার ভাবান্তর হতো। তো এই ভয়েতে শ্রীল সুখদেব গোস্বামী তিনি খুব যত্নশীল হয়েছেন যাতে তিনি রাধারণীর নাম উচ্চারণ না করেন, যার ফলে ভাগবত কথা তে কথার পরিবেশনে বিঘ্ন আসবে। এখানে বর্ণনা করা হচ্ছে যদিও সুখদেব গোস্বামী খুব চেষ্টা করেছেন নিজেকে সংযত করে রাখার জন্য শ্রীমতী রাধারণীর নাম উল্লেখ করবেন না, তবুও তার অজ্ঞাতে নিজেকে সে সম্বরণ করতে পারেননি, তো রাধারণীর কথা নাম উচ্চারণ না করতে। তাই এখানে পরোক্ষভাবে এই বিশেষ শ্লোকে অনয়া আরাধিতা নূনং ভগবান হরিশ্বর জন্ন বিহায় গোবিন্দ প্রীতজাম অনয় দ্রহ, এই শ্লোকের মাধ্যমে তার শ্রীমুখ থেকে রাধা শব্দটি উচ্চারিত হয়েছে পরোক্ষভাবে। কিভাবে না গোপীগণরা বলছেন অনয়া আরাধিতা নূনং, অবশ্যই অনয়া অর্থাৎ তার দ্বারা, সেই বিশেষ গোপীর দ্বারা আরাধিতা, এই আরাধনা শব্দ থেকে এই রাধা শব্দটি এসেছে। যে সম্পূর্ণরূপে কৃষ্ণের আরাধনা করতে পারেন তাকে বলে আরাধা, রাধা ইতি আরাধনা। তো এই রাধা শব্দ, এর জন্য তার নাম আছে রাধা, যেহেতু তিনি পূর্ণমতায় কৃষ্ণের আরাধনা করেন। তো শ্রীমতী রাধারানী যেহেতু কৃষ্ণের হ্লাদিনী শক্তি, মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, তো কৃষ্ণ প্রেমের চরম পরাকাষ্ঠ শ্রীমতী রাধারানীর মধ্যে দেখা যায়। আমরা সবাই জানি ভক্তির সমেত সিন্ধু থেকে যে কিভাবে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব, তারপর হচ্ছে প্রেম, এই প্রেমের পরাকাষ্ঠা আছে মহাভাব। এই যে হাদিনী শক্তির প্রকাশ মহাভাব, প্রেমের পরাকাষ্ঠা, এই প্রেম তার ভিন্ন ভিন্ন স্তর আছে। ভক্তির সমিত সিন্ধুতে রূপকোষে বর্ণনা করছেন। তো মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন উনি শুধু প্রেমের পর্যন্ত বর্ণনা করেছেন, প্রেম স্তর পর্যন্ত। তারপরে তিনি বলছেন এই প্রেমের পরের যে স্তর আছে যেগুলি এই দেহ দিয়ে করা সম্ভব নয়, তার জন্য সিদ্ধ শরীর দরকার, তাই এগুলো বর্ণনা করার কোন প্রয়োজন নেই, তিনি বর্ণনা করেননি। কিন্তু রূপকোষে বর্ণনা করছেন এই প্রেমের বৈচিত্র্য। তো বর্ণনা করে বলছেন প্রেমের বিভিন্ন স্তর হচ্ছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব আর মহাভাব। এই মহাভাব, কোন জীব এই মহাভাব স্তরে উন্নীত হতে পারে না। একমাত্র ব্রজগোপিকারা যারা শ্রীমতী রাধারণীর কায়বিহ, তারা এই মহাভাব প্রাপ্ত হতে পারে। শ্রীমতী রাধারণীর লোমকূপ থেকে এরা আবির্ভূত হয়েছে, যারা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলায়, রাধা কৃষ্ণ লীলায় সহায়িকা ছিলেন, তারা সবাই শ্রীমতী রাধারণীর কায়বিহ। তো তারা এই রাধা কৃষ্ণ লীলায় সাহায্য করতে পারে। তো সেজন্য এখানে বর্ণনা করা হচ্ছে যে যে কেউ ব্যক্তি রাধা কৃষ্ণ সেবা করতে পারে না, রাধা কৃষ্ণ অন্তরঙ্গা শক্তি, তো এই মহাভাব যাদের রয়েছে তারা কৃষ্ণের সাক্ষাৎ সেবা করতে পারে, এই ব্রজগোপিকারা। আর ব্রজগোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো তার মধ্যে আর কি বৈশিষ্ট্য আছে না, মহাভাব দুই প্রকারের আছে, মদন আর মাদন। এই মাদনাক্ষ মহাভাব একমাত্র শ্রীমতী রাধারানীর কাছে আছে, আর কারোর কাছে নেই। তাই বলা হয় মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। তো শ্রীমতী রাধারানী পূর্ণরূপে ভগবান কৃষ্ণের আরাধনা করেন, তাই তার নাম হচ্ছে রাধা। আর শাস্ত্রে তার নাম রাধারানী রাখার আর একটি কারণ বলা হচ্ছে, যেহেতু রাধারানী অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন, তাই তার নাম হচ্ছে রাধা। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে আর ভবিষ্য পুরাণে বর্ণনা করা আছে তার নাম কেন রাধারানী রাখা হয়েছে না। গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে একবার ভগবান একাকী অবস্থান করছেন, তো একাকী স ন রম্যতে, একাকা ভগবান রমণ করতে পারেন না, তাই তিনি যখন রমণ করতে ইচ্ছা করেন তার ইচ্ছাতেই তার শরীর থেকে তার আনন্দদায়িনী শক্তি আবির্ভূত হন। শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের হ্রাদিনী শক্তি, যে আনন্দদায়িনী শক্তির মূর্ত বিগ্রহ। কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, রাধারানী হচ্ছেন শক্তি। তো শক্তি তো কেউ দেখতে পারে না, শক্তির কোনো আকার নেই, তাই ভগবানের এই শক্তির দুটি স্বরূপ আছে, এটা অমূর্ত স্বরূপ, একটি মূর্ত স্বরূপ। তো রাধারানী তার হ্রাদিনী শক্তি ভগবানের স্বরূপের মধ্যে অমূর্ত রূপে নিত্য বিরাজমানা, অমূর্ত ভাবে তিনি ভগবান শরীরে অবস্থান করছেন। আবার ভগবানের পূর্তি তার ইচ্ছা বাসনা চরিতার্থ করার জন্য সেই অমূর্ত স্বরূপিণী হ্রাদিনী শক্তি আবার কি করেন, তার ইচ্ছায় তিনি মূর্ত রূপ ধারণ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উপভোগের জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস মণ্ডলে উপস্থিত আছেন, তার ইচ্ছা যখন এইভাবে জাগে, তিনি ইচ্ছাময় পুরুষ, তিনি স্বেচ্ছাচার, স্ব ইচ্ছায় যা কিছু করতে পারেন। ভগবান কৃষ্ণকে কিছু করতে হয় না, কৃষ্ণ শুধু ইচ্ছা করবেন সব কিছু সংগঠিত হবে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, তার ইচ্ছাতেই সবকিছু হবে। তার যখন রমণ করবার বাসনা বা ইচ্ছা হয়, তার বাম অঙ্গ স্ফুরিত হয়, আর কৃষ্ণের বাম অঙ্গ হতে থাকে, তো তার সেই অমূর্ত স্বরূপিণী হ্রাদিনী শক্তি মূর্ত রূপ ধারণ করে আবির্ভূত হন। তো মূর্ত রূপ ধারণ করে আবির্ভূত হয় তিনি কি করেন, রাসমণ্ডলে আবির্ভূত হয় তিনি ধাবিতা হন, মানে দৌড়তে লাগেন। কিসের জন্য? একমাত্র লক্ষ্য হচ্ছে কিভাবে কৃষ্ণের আনন্দ বিধান করবে। তো তিনি খুব জোরে দৌড়ে গিয়ে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রদান করেন। এটি হচ্ছে রাধারানীর আবির্ভাবের প্রথম তার সেবা, তার মনোভাব। তো সর্বপ্রথম আবির্ভূত হয় শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে তিনি আবির্ভূত হয়েছেন। অনেক লোক রাধারণীর তত্ত্ব বুঝে না, মনে করে সাধারণ মানুষের মতন। তাই যখন ব্রজে রাধা কৃষ্ণ লীলা শ্রবণ করে, অনেক রাধা মেয়ে কৃষ্ণ একটি ছেলে তাদের সম্পর্কিত মনে করে, রাধারানীর পরকীয়া রসের শ্রেষ্ঠতা উপলব্ধি করতে পারে না, সাধারণ জগতের অপকর্মের মতন মনে করে, তারা কি করে নরকগামী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত হয়। কিন্তু যখন সেজন্য কৃষ্ণ বলছেন যে জন্মকর্ম সমে দিব্যম এবং যুবেতি তত্ত্বত, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কার্যকলাপকে এই সাধারণ বুদ্ধিতে বিচার করলে হবে না, তার দিব্যত্ব তার অচিন্তত্ব সম্পর্কে জানতে হবে। যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে লীলা তার পারমার্থিক দিক আমাদের জানতে হবে। তো এই শ্রীমতী রাধারানী আবির্ভূত হয় যেহেতু রাসমণ্ডলে আবির্ভূত হয়, ধাবিতা হয়েছেন, তাই ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণনা করা হচ্ছে তার নাম রাখা হয়েছে রাধা। রাসমণ্ডল আবির্ভূত হয়, ধাবিতা হয়েছেন কৃষ্ণের সেবার জন্য, তাই তার নাম রাখা হলো রাধা। এইভাবে বিভিন্ন কারণ শাস্ত্রে দেওয়া হয়েছে। তো সেই জন্য সুখদেব গোস্বামী তিনি রাধারানীর নাম সুস্পষ্ট বর্ণনা করেননি। তো আরেকটি কারণ দেখানো হচ্ছে, মনে হয় সনাতন গোস্বামী বলছেন নাকি, যে যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা পরিবেশন করছেন, প্রথম স্কন্ধ থেকে স্বর্গ বিসর্গ বিভিন্ন গ্রহ নক্ষত্রের সংস্থান ইত্যাদি বর্ণনা করে করে যাচ্ছেন, কেন কৃষ্ণের কথা শ্রবণ করতে হলে নিজেকে প্রস্তুতি করতে হবে, তবে কৃষ্ণ কথা তার বোধগম্য হবে, নাহলে কৃষ্ণ কথা বোধগম্য হবে না। এই কৃষ্ণ লীলাকে সর্বতভাবে বোধগম্য করাবার জন্য শ্রীল সুখদেব গোস্বামীকে প্রথমে এই নয়টি স্কন্ধে এই সব কিছু বর্ণনা করে একটি পরিবেশ তৈরি করেছেন, ভক্তের মনোভাব তৈরি করেছেন, যে উন্নত মনোভাব নিয়ে সে কৃষ্ণলীলা শ্রবণ করবার যোগ্যতা লাভ করতে পারে। ধরুন কৃষ্ণলীলা পরিবেশন করছেন, কৃষ্ণের জন্মলীলা বাল্যলীলা পরিবেশন করতে করতে যখন রাসলীলা গোপীদের সঙ্গে কৃষ্ণলীলা পরিবেশন করবেন, তখন গোপীরা সব বড় চিন্তিত হয়েছে, যখন আমাদের কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ লীলা এখন সুখদেব গোস্বামী বর্ণনা করবেন, তো সেখানে তো সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলছেন সেখানে তো বিভিন্ন প্রকারের লোকেরা উপস্থিত আছে, কর্মীরা আছে, যোগীরা আছে, জ্ঞানীরা আছে, বিভিন্ন দেবতারা আছেন, তো সবাই তো এ তাৎপর্য বুঝতে পারে না, বিশেষ করে এরা সবাই বয়োজ্যেষ্ঠ সম্মাননীয়, তো সম্মাননীয় ব্যক্তিদের সামনে কৃষ্ণের সঙ্গে আমাদের অন্তরঙ্গ লীলা পরিবেশন করা হবে, এই কথা শুনে গোপীরা বড় চিন্তিত হয়েছেন। তখন গোপীরা শ্রীল সুখদেব গোস্বামীর হৃদয়ে আবির্ভূত হয়েছেন, আবির্ভূত তাকে প্রেরণা দিচ্ছেন যে তুমি সব কৃষ্ণের সব লীলা বর্ণনা করো, কিন্তু আমাদের সঙ্গে কৃষ্ণের যে লীলা হয়েছে সে লীলা তুমি বর্ণনা করবে না। কিন্তু এই ভাগবত কথার পরিসমাপ্তি ঘটে না যদি গোপীদের সঙ্গে সে উন্নত উজ্জ্বল রসময় লীলার কথা বর্ণনা না করা হয়। তো সুখদেব গোস্বামী কি করে গোপীদের সঙ্গে সেই রাসলীলা, যে ভগবানের অনন্ত লীলার মধ্যে যে লীলা আছে শ্রেষ্ঠ সেই লীলা আছে রাসলীলা, তাকে কি করে বর্ণনা করবে না। তো সুখদেব গোস্বামী যখন বর্ণনা করতে সচেষ্ট হয়েছেন তখন গোপীরা বলছেন ঠিক আছে, তুমি যদি বর্ণনা করতে চাও অন্ততপক্ষে আমাদের কারোর নাম বর্ণনা করবে না, আমাদের নাম বললে আমরা আমাদের বড় লজ্জিত, আমরা বড় লজ্জিত হব, তাদের লজ্জা নিবারণের জন্য তুমি আমাদের কারোর নাম বর্ণনা করবে না। তো গোপীদের অনুপ্রেরণায় তো শ্রীল সুখদেব গোস্বামী কোন গোপীর নাম প্রকাশ করতে তিনি চেষ্টা করেন, চেষ্টা না করলেও তার অজ্ঞাতে তার ভাবপ্রবণতা বশীভূত হয় তিনি এই শ্লোকেতে অনয়া রাধিতা নূনং ভগবান হরিশ্বর এই সম্পর্কে তিনি এইভাবে রাধারানীর নাম এখানে তিনি বর্ণনা করছেন। তো আমরা আগামীকালকেও রাধাষ্টমী উপলক্ষে রাধারানীর বিভিন্ন লীলা শ্রবণ করব। তো আমি এইভাবে রাধারানী সম্পর্কে তার নাম সম্পর্কে বললাম, আর রাধারানী কিভাবে তার আদি প্রকাশ গোলকে হলো বললাম। এখন আমি বলবো যে রাধারানী এই জগতে প্রকটিত যে হবে, তার কিভাবে এই জগতে প্রকট হওয়ার পূর্বে কিভাবে গোলকে যেভাবে ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণ রয়েছে, তার অন্তরঙ্গ কারণ রয়েছে, তার বহিরঙ্গ কারণ রয়েছে, তো এই জড় জগৎবাসীদের জন্য ঠিক সেভাবে চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণটি কারণ রচনা করে থাকেন, তো আমি সেটি বর্ণনা করবো। ব্রহ্মবৈবর্তী পুরাণে বর্ণনা করা আছে, যেভাবে আমরা জানি যে ভগবান বিষ্ণু চতুষ্কুমার গিয়েছেন বৈকুণ্ঠে, তার জয় বিজয় খুব ক্রোধান্বিত হয়ে গেছে, না তোমাদের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তারপরে জয় বিজয় অভিশাপ দিয়েছেন, এগুলো সব ভগবানের ইচ্ছাতেই হয়েছে। তো এভাবে ভগবান কৃষ্ণের অবতীর্ণ, রামচন্দ্রের অবতীর্ণ, ভগবানের বিভিন্ন স্বরূপের অবতীর্ণের এরকম একটি লীলা রচনা করা হয়, যে লীলাকে একটা নিমিত্ত করে ভগবান এই জগতে অবতীর্ণ হন। তো সে সম্পর্কে বর্ণনা করা আছে যে গোলকে রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছ থেকে সেবা গ্রহণ করছেন। তো রাধারানী শ্রীমতী রাধারানী কৃষ্ণের সেবায় অত তন্ময়তা লাভ করেছেন, তো তিনি মূর্ছা হয়েছেন, মূর্ছাগত প্রায় হয়ে গেছেন, তো তার সেবা করে তিনি পূর্ণ আনন্দ লাভ করতে পারেননি। তো আনন্দ পূর্ণ লাভ করার পূর্বেই যখন প্রায় মূর্ছাগত প্রাণ হয়েছেন রাধারানী, তো কৃষ্ণ সেই স্থান পরিত্যাগ করেছেন, তো পরিত্যাগ করে বিরজার কুঞ্জে তিনি প্রবেশ করেছেন। তো গোলক বৃন্দাবনে যত গোপী সকল রয়েছেন তারা সবাই আছে শ্রীমতী রাধারানীর প্রকাশ কায় বৃহ, তো এই রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সম্পর্কের আরো উৎকৃষ্টতা প্রদান করার জন্য এরা সবাই বিভিন্ন প্রকারের সহায়তা করে থাকেন। তো যখন কৃষ্ণ রাধারানীকে পরিত্যাগ করে চলে গেছেন, তখন বিরজার কুঞ্জে চলে গেছেন, তো রাধারানী যখন জিজ্ঞাসা করছে গোপীদের কৃষ্ণ কোথায় গেছেন, তারা বলছে কৃষ্ণ বিরজার কুঞ্জে গেছেন তার সেবা গ্রহণ করতে। তো রাধারানী অত্যন্ত রোষ বা রুষ্ট হয়েছেন। ব্যাপার আছে আমরা যখন এই কৃষ্ণলীলা বর্ণনা করি, যেন দেখা যায় রাধারানী ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন, তাদের কার্যকলাপ যেন খুব কামাসক্ত মানুষের মতন কাম ভাব পরায়ণ, তখন কেউ কাকে অভিশাপ দিয়ে দিচ্ছে। তো এইরকম কথা শ্রবণ করে আমরা কখন মনে করা উচিত নয় যে এগুলো জড়জাগতিক, এটা জড়জাগতিক নয়, এগুলো চিন্ময় স্তরে এই সমস্ত লীলা হয়ে থাকে, কিন্তু ইয়ার যথার্থতা কি আছে? কেউ হয়তো বলবে যে কেন জড়জগতের লোকেরা রেগে যায়, জড়জগতের লোকেরা চুরি করে, জড়জগতের লোকেরা পরনারী হরণ করে, এই কুৎসিত কর্ম হয়, তো চিন্ময় জগতে এগুলো হয় কেন? তো এই কথা প্রভুপাদ বোঝাচ্ছেন, দেখো এই জড়জগতে যা কিছু হয় এটা জড়জগতটা কি, এই জড়জগতটি হচ্ছে চিন্ময় জগতের একটা বিকৃত প্রতিফলন। তাই এই জড়জগতে যা কিছু হয় চিন্ময় জগতে সব কিছু আছে, সব কিছু আছে। ভগবদ গীতা 15 অধ্যায়তে কৃষ্ণ বর্ণনা করছেন এই জড়জগতটি হচ্ছে, তুলনা করা হচ্ছে একটি বৃক্ষ যার শাখা প্রশাখা নিচের দিকে আছে আর তার গোড়া বা শিকল উপর দিকে আছে। সেই বৃক্ষটি কোথায় দেখা যায়? না, নদীর তীরে দেখা যায়। নদীর তীরে যদি কোনো বৃক্ষ থাকে তার প্রতিফলন আমরা দেখি, এই প্রতিফলনে কি দেখা যায়? দেখা যাবে যে তার আগা অগ্রভাগটা একদম নিচের দিকে আছে আর গোড়াটা উপরের দিকে আছে। তো ঠিক সেইভাবে এই জড়জগতে যা কিছু কার্যকলাপ এটা হচ্ছে চিন্ময় জগতে বিকৃত প্রতিফলন। তো চিন্ময় জগতে যেটা সব থেকে উন্নত উপরে থাকবে সেটাই জড়জগতে সব থেকে জঘন্য, চিন্ময় জগতে যে কার্যকলাপ সব থেকে শ্রেষ্ঠ এই জড়জগতে সে কার্যকলাপগুলি সব থেকে জঘন্য হবে। কেন না? গাছের ঊর্ধ্বে যেটা সে থাকবে প্রতিবিম্বতে তার সব নিচে থাকবে। তো সেই জন্যই এই জড় জগতে এই যে কার্যকলাপ চুরি করে এটা নিন্দনীয়, জঘন্য কার্যকলাপ, বা ক্রোধান্বিত হওয়া, অভিশাপ দেওয়া, বা কৃষ্ণ যেভাবে রাসলীলা করেছেন, তো ঠিক সেইভাবে এই জড় জগতে যা কিছু কার্যকলাপ এটা হচ্ছে চিন্ময় জগতে বিকৃত প্রতিফলন। তো চিন্ময় জগতে যেটা সব থেকে উন্নত উপরে থাকবে সেটাই জড় জগতে সব থেকে জঘন্য। চিন্ময় জগতে যে কার্যকলাপ সব থেকে শ্রেষ্ঠ, এই জড় জগতে সেই কার্যকলাপগুলি সব থেকে জঘন্য হবে। কেন না, গাছের ঊর্ধ্বে যেটা সে থাকবে প্রতিবিম্বতে তার সব নিচে থাকবে। তো সেই জন্যই এই জড় জগতে এই যে কার্যকলাপ চুরি করে এটা নিন্দনীয়, জঘন্য কার্যকলাপ, বা ক্রোধান্বিত হওয়া, অভিশাপ দেওয়া, বা কৃষ্ণ যেভাবে রাসলীলা করেছেন, অনেক লোক এরকম বলে থাকে ও কৃষ্ণ এরকম কাজ করেছে, এ বড় অনীতি করেছে, কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের দিব্যত্ব ভাবটি বুঝে না, তত্ত্বতা বুঝে না। তো ভগবান কৃষ্ণ বিভিন্ন গোপিকাদের নিয়ে লীলা করেছেন, কিন্তু এই পরকীয়া ভাবার লীলার একটা বিশেষ তাৎপর্য রয়েছে, যে উদ্দেশ্যে যোগমায়া এগুলি সংগঠিত করেছে। কিন্তু কৃষ্ণের কাছে ভগবানের জন্য সে অত্যন্ত উন্নত আর শ্রেষ্ঠ। যে জড় জগতটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য, তো ভগবানের কার্যকলাপে এটা অত্যন্ত শ্রেষ্ঠ। তা শ্রেষ্ঠ যে তার প্রমাণ কি, তা শ্রেষ্ঠ আছে প্রমাণ আছে এটাই, জড় জগতে যদি কেউ চুরি করবে, জড় জগতে যদি কোনো পরনারীর সঙ্গ করবে, পরনারীকে নিয়ে লীলা খেলা করবে, তাহলে সে শাস্তি পাবে, তাকে জেলে শাস্তি দেওয়া হবে, তা কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু কৃষ্ণ সেই লীলা বিলাস করেছেন, তো সেই লীলা করার জন্য কৃষ্ণকে তো কেউ কারাগারে নিক্ষেপ করে না, বরঞ্চ সেই লীলা অত মহত্বপূর্ণ হয়ে উঠেছে যে যুগ যুগ ধরে সেই লীলা শ্রবণ করার মাধ্যমে এই সংসার কারাগারে আবদ্ধ জীব কারাগার থেকে মুক্ত হয়ে যাচ্ছে, সংসার বদ্ধ অবস্থায় মুক্ত হচ্ছে। সেই লীলা অত শ্রেষ্ঠ, অত উন্নত, যুগ যুগ ধরে সমস্ত শ্রেষ্ঠ মুনি ঋষিরা শুকদেব গোস্বামীর মতন আজন্ম ব্রহ্মচারী তারা এই লীলা আস্বাদন করছে। তাহলে এখান থেকে সাধারণ বুদ্ধিতে আমাদের জানা উচিত যে এই ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে লীলা এই সাধারণ লীলা নয়, তো সেইভাবে বুঝতে হবে। তো রাধারানী অত্যন্ত রুষ্ট হয়েছেন যে আমি দেখি যে কিভাবে বিরজা কৃষ্ণের সেবা করে। তো যে রুষ্ট হচ্ছে, এই রুষ্টতা লাভ করা এইটা হচ্ছে কৃষ্ণের প্রতি তার প্রেমের প্রকাশের আর একটি স্বরূপ। কখন কখন গোলক বৃন্দাবনে গোপীরা যেরকম রাধারানী আছে, চন্দ্রাবলী আছে, এই চন্দ্রাবলীকে এই রাধারানীর প্রকাশ, কিন্তু তারা আরেকটি রূপ স্বরূপ ধারণ করে এরকম লীলা রচনা করবে। কখন কখন কৃষ্ণকে রাধারানীর কাছ থেকে সরিয়ে নিয়ে যাবে, বা কিছু কার্যকলাপ হবে, রাধারানী রুষ্ট হবে, রাধারানী কৃষ্ণের বিরহ ভাব অনুভব করবে, এগুলো হচ্ছে প্রেমের চমৎকারিতা। প্রেমের চমৎকারিতা কৃষ্ণকে প্রদান করার জন্য এই সমস্ত লীলা সংগঠিত হয়ে থাকে চিন্ময় ধামে। তো রাধারানী তখন যাবে বিরজার কুঞ্জে। তো রাধারানী বিরাট একটি রথ আছে, কয়েক যোজন, অত বড় রথ আছে। এই রথের ভিতরে রাধারানীর সঙ্গে 63,000 crores গোপী তার সঙ্গে আছে, তা সবাইকে এই একটা রথে তুলেছে, তার মানে রথটা কত বড় না হবে, সে রথ অত বড়, তার ভিতরে বাগান আছে, ফুয়ারা আছে, পাহাড় আছে, সব কিছু রথের ভিতরে আছে। তার বর্ণনা কত সুন্দরভাবে পুরাণে বর্ণনা করা আছে, অত উন্নত। তো আমাদের এই জগতে অত ঐশ্বর্য তো দেখার দূরের কথা, আমরা দেখতে তো পাই না, কবি বা লেখক যে চিন্তা করে লিখতে পারে সেটাও ধারণার বাহিরে। মানে চিন্ময়ধামে এইরকম ঐশ্বর্য রয়েছে যার বর্ণনা পূর্ণা করা হচ্ছে, কবিরা তার মাথাও চিন্তাও করতে পারবে না, আর সামনে দেখা তো দূরের কথা। তো সেই রথে আরোহণ করে একটা লাঠি নিয়েছেন রাধারানী, বিরজার কুঞ্জে প্রবেশ করেছেন, আর সীতাকে বলছে তুমি এখানে গার্ড দেবে, যদি কেউ আসে রাধারানী তার ভিতরে ঢুকতে দেবে না। তো সীতাম গার্ড দিচ্ছে, সীতাম ও অনেক গোপ নিয়ে গার্ড দিচ্ছে, খুব পল্লবান, এরা সব ওই গোপেরা গোলকে খুব শক্তিশালী, আর সবাই হাতে লাঠি ধরে থাকে ওরা। আর কৃষ্ণের অন্তঃপুরে প্রবেশ করতে হলে আটটা দরজা ক্রস করতে হবে, আর সব দরজায় এই গোপেরা সব লাঠি ধরে থাকবে, অন্তঃপুরে সমস্ত গোপীরা তারপর লাঠি ধরে থাকবে, কৃষ্ণ ভিতরে কেউ প্রবেশ করতে দেওয়া হবে না। তো সীতাম সেখানে লাঠি ধরে বসে আছে, তো রাধারানী বলছে যে কৃষ্ণ কোথায়। তো সীতাম ও কৃষ্ণ কোথায়, কই আমি তো দেখিলাম না তো কৃষ্ণ কোথায়, জানে কৃষ্ণ কোথায় আছে। তো রাধারানী বলছে ও তুমি জানো না কৃষ্ণ কোথায়, তুমি এখানে কি করছো, তুমি এখানে আছো মানে কৃষ্ণ অবশ্যই এখানে আছে, ঠিক আছে তুমি যে কৃষ্ণ কোথায় জানো না, আমি বিরজার কুঞ্জে যাব। তখন সীতাম বলছে মহাসমস্যা হয়ে গেল ওখানে। তা সীতাম বলছে না না তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে না। তো রাধারানীকে যখন এইভাবে তাকে অবরোধ করছে, রাস্তা অবরোধ করছে, তখন রাধারানীর সঙ্গে তো মাত্র 63,000 গোপী আছে। তো সীতাম কি করে, তারা সবাই মিলে তাকে তুলে ধরেছে, তুলে সাইড করে বসে তুমি বসো এখানে, হ্যাঁ তুমি তুমি কে রাধারানীকে আটকাবার জন্য। তো সীতাম তখন রাধারানী এখন এখানে হইচেই চলছে, এখানে গেটের কাছে খুব আওয়াজ হচ্ছে, তখন বিরজা শুনতে পারছে যে রাধারানী এসেছেন, আর খুব রুষ্টা ক্রোধান্বিতা। তো শুনে তখন কৃষ্ণ বুঝতে পেরেছে যে গেটের কাছে গন্ডগোল শুরু হয়ে গেছে। তো কৃষ্ণ সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেছে, আর বিরজা তিনি একদম জল হয়ে গেছেন, জল নদী হয়ে গেছেন। তো বিরজা নদীর সৃষ্টি হয়, তো বিরজা কি করেছে, নদী হয় সমস্ত গোলক বৃন্দাবনকে বর্তুলা করে তাকে পরিবেষ্টন করে রয়েছেন। রাধারানী বিয়ে গেছেন ভিতরে, দেখছে সেখানে কৃষ্ণ নেই কি বিরজা নেই, তিনি মন দুঃখে ফিরে গেছেন। হ্যাঁ একজন মহারাজ বলছিলেন যে যখন বিরজা নদী হয়ে গেছেন, তখন কৃষ্ণ নাকি তার মধ্যে সর্পরূপ ধারণ করে লুকিয়ে আছেন। তো রাধারানী নাকি খুব ভালো জ্যোতিষ বিদ্যা জানে, অ্যাস্ট্রোলজার, সব বিদ্যা তো রাধারানীর কাছে আছে, তার কাছ থেকে সব গুণে আসছে, সমস্ত গুণের তো তিনি খনি। তো রাধারানী জ্যোতিষ বিদ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে বিরজা নদী হয়েছে, কৃষ্ণ তার মধ্যে সাপ রূপ ধারণ করে অবস্থান করছেন, নাকি রাধারানী একটা ময়ূর রূপ ধারণ করেছে, ধারণ করেছে পাড়ে বসে আছে, যখন তুমি বেরোবে তখন আমি তোমাকে ধরব। তো রাধারানী চলে গেছেন, চলে যাওয়ার পরে তারপরে কৃষ্ণ রূপ ধারণ করে গিয়েছেন, ধারণ করে গিয়ে রাধারানীর কাছে গিয়েছেন। তো রাধারানীকে বুঝিয়েছেন যে না তোমার থেকে আমার অত্যন্ত আর কেউ প্রিয় নাই, তুমি সব থেকে শ্রেষ্ঠ, বুঝিয়ে টুঝিয়ে রাধারানী তো খুব রুষ্টা একবার বুঝিয়েছেন। বুঝে আবার কৃষ্ণ একদিন গিয়ে সেই বিরজার নদীর তীরে বসে আছেন, বসে বলছেন ও বিরজা তুমি আমার কত প্রিয়া, রাধারানীকে আমি যত ভালোবাসি, তোমাকে তত ভালোবাসি, তুমি রাধার থেকে অভিন্ন। তখন আবার বিরজা রূপ ধারণ করে এসে আবার যখন কৃষ্ণ বিরজার সঙ্গে বিহার করছেন, তো এইবার দেখে রাধারানী একদম অত্যন্ত রুষ্ট হয়েছেন, রুষ্টায় বলছেন গোপীদেরকে তার সখীদেরকে, এবার কৃষ্ণ আসলে আমার কুঞ্জে তার প্রবেশ নিষিদ্ধ, অনুমতি দেওয়া হবে না। তখন কৃষ্ণ পরে সীতামকে নিয়ে ধরুন রাধারানী কুঞ্জে গেছেন, সব বিশাখা ললিতা সব বন্ধ করেছে, না তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। তো রাধারানী অত্যন্ত রুষ্ট হয়েছেন, তখন কৃষ্ণকে তিনি অভিশাপ দিয়েছেন যে তুমি তোমার বুদ্ধি মানুষের মতো না, যে তুমি মানুষ নররূপ ধারণ করে মরতে গিয়ে তুমি আবির্ভূত হবে। তো এরকম রাধারানী অভিশাপ দিয়ে কৃষ্ণকে তিনি অন্তঃপুরে চলে গেছেন। কৃষ্ণ চেষ্টা করছেন বিভিন্ন সখীদের মাধ্যমে, তোমরা যাও রাধারানীকে বুঝাও। হ্যাঁ তখন ললিতা বিশাখা বলছেন যে ঠিক আছে তুমি একটু গিয়ে অন্য একটা ঘরে গিয়ে বসে থাকো কিছু সময়, আমার কি রাধারানীকে বুঝাবো, বুঝিয়ে তোমাকে আবার নিয়ে আসবো। আর ইতিমধ্যে
সিদাম দেখছে সব, দেখে আর রেগে একদম আগুন হয়ে গেছে, হ্যাঁ আমার কৃষ্ণকে এরকম কষ্ট দে। রাধানীকে বলছে, আরে তুমি, তোমাকে কে চিনে, আমার কৃষ্ণের জন্য তুমি অত বড় হয়েছ, তুমি জানো এই সমস্ত গোলক বৃন্দাবন কৃষ্ণের জন্য, কৃষ্ণের ভোগের জন্য, আর বিভিন্ন কৃষ্ণের মহিমা বর্ণনা করছে, আর রাধারানীর প্রতি খুব রুক্ষ ভাব ব্যবহার করছে। তখন রাধারানী বলছে, আরে তুমি সব সময় বাবার প্রশংসা করো, আমার নিন্দা করো, তুমি এরকম তোমার মনের মধ্যে অসুরের মতন বুদ্ধি হয়ে গেছে, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর হয়ে জন্ম লাভ করবে। তখন শ্রীদাম বলছে যে, রাধারানী তুমি কৃষ্ণের এক মুহূর্ত বিরহ তুমি সহ্য করতে পারো না, এক মুহূর্ত বিরজার কুঞ্জে গিয়েছে, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি ব্রজে গোপী হয়ে জন্ম লাভ করবে। গোপী শব্দের অর্থ হচ্ছে গোপন, গোপন মানে পালন করা, যারা পালন করে তাকে বলা হয় গোপী। তো তো গোপী হয়ে জন্ম লাভ করবে, আর সেখানে তুমি 100 বছর এই কৃষ্ণ বিরহ তোমাকে ভোগ করতে হবে। তো এই যে অভিশাপ ছিল সীতামের, সেটাকে গ্রহণ করার জন্য রাধা কৃষ্ণ এসে, তখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন মথুরায়, তারপরে দ্বারকায়, তারপরে 100 বছর পরে আবার রাধা কৃষ্ণের পুনঃ মিলন হয়েছিল। তো এইভাবে সব সেখানে রচনা করা হয়েছে যে কিভাবে কৃষ্ণ রাধারানী আবির্ভূত হবেন। তো পরস্পর দুজনকে অভিশাপ করেছেন, অভিশাপ করে দুজন তখন কান্না শুরু করে দিয়েছে। অভিশাপ করার পরে তখন দুজন গিয়েছে কৃষ্ণের কাছে, তো কৃষ্ণ সেখানে চুপচাপ বসে আছেন, কৃষ্ণ জানে কি হচ্ছে কি নেই, সবাই তো আসবে আমার কাছে। তো দুজনকে বলছে, আমরা এরকম দুজনকে অভিশাপ দিয়েছি। তো কৃষ্ণ বলছে, না না এটা অভিশাপ নয়, এটা আমার ইচ্ছাতেই হয়েছে, কিন্তু ভূমণ্ডলে আমি এখনই যাব, সেখানে আমার যাওয়ার প্রয়োজন, আসলে কৃষ্ণ আসবে এখানে। এই জন্য এটা পুরাণে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গোলক বৃন্দাবনে গিয়েছেন বিরজা নদীতে, যখন ভগবান বামন দেব তার দ্বিতীয় পা উপরে অন্তরীক্ষে প্রসারিত করেছেন, সে চরণ গিয়ে একটা অঙ্গুলি দিয়ে বিরজা নদীতে একটা ফুটো করে দিয়েছে, ছিদ্র করেছে। তো ওই ছিদ্র দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরজা নদী পেরিয়ে পরব্রহ্মে গিয়েছেন, সেখানে গোলক বৃন্দাবনে গিয়েছেন, গিয়ে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আর কৃষ্ণকে বলেছেন আপনি এবার আসুন, জগতে নিমন্ত্রণ করেছেন। তারা দেখছে, কৃষ্ণ বলছে হ্যাঁ আমি যাব। তখন সমস্ত সহস্র শীর্ষ বিষ্ণু, রাম, নরসিংহ, ভগবানের অনন্ত অবতার সব এসে কৃষ্ণের শরীরে মিলিত হচ্ছে। কৃষ্ণ প্রস্তুতি নিচ্ছেন যে আমি ধরাধামে অবতীর্ণ হব। তো ধরাধামে কৃষ্ণ চলে যাবেন, তো রাধারানী কৃষ্ণের কাছে এসেছেন, তুমি ধরাধামে চলে যাবে তাহলে আমি এখানে কি করে থাকবো। কৃষ্ণ বলছে, না না তুমিও সেখানে যাবে, হ্যাঁ আমি যখন যাব তোমাকে নিয়ে সেখানে বৃন্দাবনের বনে বনে আমি কত রাসলীলা করব, বিহার করব, আর এই ধরাধামে গিয়ে আমার এই প্রকট লীলায় আমি যে চমৎকার লীলা রস আস্বাদন করাবো, যে লীলা রস আমি বৈকুণ্ঠে ইত্যাদি কোন ধামে এই রস আস্বাদন করতে পারি না। এই ভগবানের বাল্যলীলা আর তার পরকীয়া রসের যে চমৎকারিতা এই ভৌম লীলায় প্রকটিত হবে। তখন রাধারানী বলেন যে আমি যাব, আমি ধরাধামে যাব, কিন্তু তোমাকে দর্শন না করার পূর্বে আমি আমার চক্ষু উন্মিলিত করব না, প্রথম দর্শন আমি তোমাকে দিয়ে দর্শন করব। তো এইভাবে কিভাবে রাধারানী এই ধরাধামে অবতীর্ণ হবে, চক্ষু উন্মিলন হবে, নারদ মুনি দর্শন করবে, ইত্যাদি আরো বহুবিধ তার লীলা বিলাস রয়েছে। তা আগামীকালকে আমরা শ্রীমতী রাধারানীর আরো বিভিন্ন তত্ত্ব, তার লীলা বিলাসের কথা আলোচনা করব। জয় শ্রীমতী রাধারানী কি, জয় সমবেত ভক্তবৃন্দা কি, নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি।